আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, মদনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মৃত্যুসজ্জায় বুজুর্গ গানে দিনের উপদেশ, এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আরও একবার জানাই সাদর আমন্ত্রিত শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের দয়ায় গত অনুষ্ঠানেও আমরা নামাজের জামাতের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করেছি আর খুবই চমৎকার আলোচনা শ্রবণ করেছি যে জামাতের মধ্যে আল্লাহ পাক কী হিকমত রেখেছেন, জামাত সহকারে পড়লে কী ফজিলত রয়েছে। এ ব্যাপারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির খুবই চমৎকার উপদেশের উপর আলোচনা শ্রবণ করেছি। আজকেও আমরা একটি বিষয় নিয়েছি ইনশাআল্লাহ কারিমের উপরে আমরা আলোচনা করব। আর আজ আমরা যেই মহান হস্তি, যেই মহান ওলিয়ে কামিল, মুর্শিদে কামিল, আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির খুবই চমৎকার একটি বাণী, এবং এই বাণীর উপরে আজকে আমরা ইনশাআল্লাহ করিম এই উপদেশের উপরে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন শুরুতে একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠের মাধ্যমে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ করিম আমরা আমাদের বৈঠকগুলোতে, আমাদের মজলিসগুলোতে, আমাদের ইজতিমাগুলোতে, আমাদের মিটিংগুলোতে আমরা দুরূদ শরীফের পাঠের মাধ্যমেই এই ইজতিমাকে সুসজ্জিত করে নেব ইনশাআল্লাহ। আসুন সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহির খুবই চমৎকার একটি বাণীর উপর আমরা আলোচনা শ্রবণ করব। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়ে রাজবিয়ার মধ্যে খুবই চমৎকারভাবে বলেন, জামাতের নামাজ ওয়াজিবের নিকটবর্তী, বিনা কারণে জামাত ত্যাগ করা কবিরা গুনাহের দিকে ধাবিত করে, মুমিনের উচিত আজান শুনেই সব কাজ ছেড়ে দিয়ে মসজিদের দিকে ছুটে যাওয়া। সুবহানাল্লাহ। বলা হয় যেই ঘরের পুরুষরা জামাতে নামাজ পড়ে সেই ঘরে আল্লাহর নূর বর্ষিত হয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যেই ঘরের মধ্যে সুবহানাল্লাহ পুরুষেরা জামাত সহকারে নামাজ পড়ে সেই ঘরের মধ্যে আল্লাহর নূর বর্ষিত হয়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি খুবই চমৎকারভাবে এটি উপদেশ দেন। ইনি বলেন, প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত অর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাতারের জন্য তিনবার দোয়া করেছেন, এই মর্যাদা বুঝে নাও। সুবহানাল্লাহ। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাতারের ব্যাপারে তিনবার দোয়া করেছেন, তো আমাদের এর থেকেই বোঝা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত গুরুত্ব দিয়েছেন জামাতের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমরা জামাত সহকারে আদায় করি, জামাতে যাই, এটার ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, আসুন সেগমেন্ট সময় হয়েছে, আমরা কোরআনের পাকের মাধ্যমে আজকের বিষয় সম্পর্কে জানবো। আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে এই বিষয় সম্পর্কে কি বলেছেন নামাজের বিষয়ে, জামাতের বিষয়ে। আল্লাহ পাক সূরা বাকারা এর 153 নং আয়াতে মুবারকের মধ্যে ইরশাদ করেন, অর্থাৎ হে ইমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন এই আয়াতের ব্যাপারে, যে এখানে নামাজকে জামাত সহ কায়েম করার ইঙ্গিত রয়েছে, কেননা জামাতই হলো নামাজের পরিপূর্ণ রূপ। নামাজের পরিপূর্ণ রূপ হলো জামাত সহকারে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। অপর জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এর 238 নং আয়াতে মুবারকের মধ্যে ইরশাদ করেন, অর্থাৎ সকল নামাজের প্রতি যত্নশীল হও, বিশেষত মধ্যবর্তী নামাজের ব্যাপারে, এবং আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। সুবহানাল্লাহ। অর্থ হচ্ছে সংরক্ষণ করে পাহারা দাও, হাফিজু যে আয়াতে মুবারকের মধ্যে বলা হয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ তাআলাই বলেন, জামাত সহ নামাজ আদায় করেই প্রকৃত সংরক্ষণ করা যে বলা হয়েছে, এর মানে হচ্ছে জামাত সহকারে নামাজ আদায় করে হচ্ছে প্রকৃত সংরক্ষণ। অপর জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা হুদ এর 114 নং আয়াতে মুবারকায়, অর্থাৎ দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করো, নিশ্চয় নেক আমল পাপকে মিটিয়ে দেয়, এটি স্মরণকারীদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ। যালিকা যিকরা লিয-যাকিরিন, আমরা আমাদের এই অনুষ্ঠান উপদেশ আমরা বলি, তো উপদেশ কাদের জন্য বললেন, যারা স্মরণ করে, যারা ইয়াদ করে, যারা শুনে শ্রবণ করে মনোযোগ দেয়, তাদের জন্যই হচ্ছে উপদেশ। এই কোরআন কারিমও আমাদেরকে বুঝিয়ে দিলেন যে উপদেশ আসলে কারা গ্রহণ করতে পারে, তো এই বিষয় থেকে আপনি কখন নসিহত অর্জন করতে পারবেন, কখন আপনি উপদেশ গ্রহণ করতে পারবেন, যখন এই বিষয় সম্পর্কে আপনি চিন্তা ভাবনা করবেন, এই বিষয় সম্পর্কে আপনার জেহেনকে খাটাবেন, এই বিষয় সম্পর্কে আপনি একটু নির্জনে চিন্তা করবেন, মনোযোগ দিয়ে চিন্তা করবেন যে আজ এই অনুষ্ঠানে কি বলা হচ্ছে আর এটার উপরে আমি কতটুকু আমল করছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে মুবারাকার মধ্যে শিক্ষা দিয়েছেন। এই আয়াতে মুবারাকার আলোকে আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা বলেন, এই আয়াতে পাঁচ ওয়াক্ত নামাজের ইঙ্গিত রয়েছে এবং জামাত সহ আদায় এর পরিপূর্ণতা। পাঁচ ওয়াক্ত নামাজ এর ব্যাপারে তো বলা হয়েছে এবং এর ব্যাপারে বলা হয়েছে যে পরিপূর্ণভাবে আদায় করাটাই হচ্ছে জামাত সহকারে আদায় করা। আল্লাহ পাক আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আরও একটি সেগমেন্ট, তা হচ্ছে আজকের বিষয় হাদিসে মুবারাকা থেকে আমরা জানব জামাত সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি বলেছেন। ইনশাআল্লাহ করিম আমরা এই সম্পর্কে জানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চমৎকারভাবে হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যেমন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফাযি বি 27 দারাজা। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জামাতের নামাজ একাকী নামাজের চেয়ে 700 গুণ বেশি মর্যাদা সম্পূর্ণ। সুবহানাল্লাহ। আমি আপনি যদি জামাতে নামাজ আদায় করি তাহলে একাকী নামাজের চেয়ে 700 গুণ বেশি মর্যাদা সম্পূর্ণ হচ্ছে জামাত সহকারে নামাজ আদায় করা একাকিত্বে নামাজের চেয়ে। সুবহানাল্লাহ। অপর জায়গাতে যদি দেখি আমরা বুখারী শরীফের 615 নম্বর হাদিসে মুবারকা, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الناس ما في النداء والصف الاول ثم لم يجدوا الا ان يستهموا عليه لاستهموا او كما قال رسول الله صلى الله عليه وسلم। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো আজান দেওয়া এবং প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কি পরিমাণ ফজিলত রয়েছে তাহলে লটারি হলেও তা অর্জন করতে চাইত। সুবহানাল্লাহ। যে সবাই পাবে না, লটারির মধ্যে তো একজনে পায়, তো বললেন যে মানুষ যদি জানতো তাহলে লটারির মধ্যে অংশগ্রহণ করতো, যে ওই একজন যদি আমি হয়ে যাই। আজ আমরা যেমন টাকা পয়সা গাড়ি বাড়ি পাওয়ার জন্য, যদিও লটারির যেই সিস্টেম বা লটারি যেভাবে করা হয় এ ব্যাপারে হাদিসে পাকের মধ্যে নিষেধ আছে, এটি নাজায়েজ রয়েছে। আমাদের দেশে আমরা দেখি যেভাবে লটারি ধরা হয় টাকা দিয়ে ক্রয় করে, পেতেও পারে নাও পেতে পারে, তো এই ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, শরীয়ত আমাদেরকে নিষেধ করেছে, হারাম বলেছে। এরপরেও আমরা কিছু পাওয়ার আশায় দুনিয়ার সম্পদের কারণে, দুনিয়ার মহাব্বতের কারণে আমাদেরকে হয়তো নিজেকে আমরা বাঁচাতে পারি না, আমরা চলে যাই, প্রায় সময় নিজের লস হচ্ছে। আমি জানি হাজারের মধ্যে যেকোনো একজনকে দেওয়া হবে, তো আমরা বাকি 999 জন পাবে না, ওইটার দিকে আমাদের খেয়াল থাকে না, আমাদের শুধু ওই যে একজন পাবে, হাজার জনের খেয়াল থাকে ওই একজনের প্রতি, তখন টাকা অল্প এটা যাচ্ছে এটা খেয়াল করে না, যে বেশি টাকাটা যদি আসে। তো বললেন যে লটারি হাজারের মধ্যে একজন, আর যদি তোমরা জামাত সম্পর্কে এবং মসজিদ সম্পর্কে তোমরা যদি জানতে, জামাতের মধ্যে আল্লাহ কি ফজিলত রেখেছে, প্রথম কাতারের মধ্যে আল্লাহ কি ফজিলত রেখেছেন, যদি তা জানতে তাহলে লটারি হলেও তা তোমরা অর্জন করতে। সুবহানাল্লাহ। অপর জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জামাতকে তরক করে তাদের ব্যাপারে বুখারী শরীফের 644 নম্বর হাদিসে মুবারাকের মধ্যে বলেন, আসুন আমরা শ্রবণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে ইরশাদ করেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমার ইচ্ছা হয় যে কাঠ সংগ্রহ করি এবং তারপর নামাজের আজান দিই, তারপর কাউকে ইমামতি করতে বলি, আর আমি নিজে সেসব লোকদের কাছে গিয়ে তাদের ঘর আগুন লাগিয়ে দেই যারা জামাতে আসেনি। আল্লাহু আকবার! কত জামাতের তরককারীর ব্যাপারে কত ভয়ঙ্কর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, যে আমার নিজের ইচ্ছা হয় যে তাদের ঘরে গিয়ে আগুন লাগিয়ে দেয়। জামাতে যারা আসেন, যারা নামাজ পড়ে না তাদের কথা বলা নেই, তারা তো অনেক পড়ে, যারা জামাতে আসে নাই তাদের ঘরকে আগুন লাগিয়ে দেওয়ার কথা বলেছে। তাহলে যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা হবে, তাদের প্রতি আমার রসুল কিভাবে খুশি হতে পারে? আজকে আমরা আশিকে রসুল নিজেকে দাবি করি, আমার রসুলের গুলাম নিজেকে দাবি করি, কিন্তু নামাজ আমি পড়তে পারি না, পাচক তো নামাজ আমার মধ্যে আমি অভ্যস্ত করতে পারছি না, তাহলে আমি কিভাবে আমি নিজেকে নবীর গুলাম দাবি করি, কিভাবে নিজেকে আশিকে রসুল দাবি করি? প্রকৃতপক্ষে আশিকে রসুল তো এরকম হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের 660 নম্বর হাদিসে মুবারাকা, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, সাবআতুন ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমান লা যিল্লা ইল্লা যিল্লুহু ওয়া রাজুলুন ক্বালবুহু মুআল্লিকুন ফিল মাসাজিদ। অর্থাৎ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই দিন তার আরশের ছায়া দিবেন যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে সেই ব্যক্তিও আছেন যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। সুবহান! যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সুবহানাল্লাহ! অপর হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলা সহ জামাত সহকারে নামাজ পড়বে তার জন্য দুটি মুক্তির সনদ লেখা হয়, একটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, দ্বিতীয় হচ্ছে নিফাক থেকে মুক্তি। সুবহানাল্লাহ! অধীনে চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে আমরা হাদিসে মুবারকা শ্রবণ করলাম, যারা জামাত সহকারে নামাজ পড়বে, প্রথম কাতারে নামাজ পড়বে, তাকবীরে উলার সাথে যারা নামাজ পড়বে, তাদের কত ফজিলত কত বরকত রয়েছে। আমরা কেন এর প্রতি অমনোযোগী হব, উদাসীন হব? আসুন না আমরা নিজেকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মসজিদের দিকে ঝুঁকাই। আল্লাহ পাক আমাদের সকলকে জামাত সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অপর হাদিসে মুবারাকায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা নামাজের জন্য দাঁড়িয়ে যায় তখন সে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে থাকে, আর যখন সে এদিক সেদিক তাকায় তখন আল্লাহ পাক ইরশাদ করে, তুমি কোন দিকে দেখছো, আমার চেয়ে উত্তম দিকে কি দেখছো? হে আদম সন্তান, আমার দিকে মনোযোগী হয়ে যাও, আমি তার চেয়ে উত্তম যার দিকে তুমি দেখছো, যার দিকে তোমার মনোযোগ রয়েছে। আল্লাহু আকবার! আসুন একজন নেককার আল্লাহর ওয়ালিয়া এর আলোচনা আমরা শ্রবণ করি। কাশফুল মাহজুব এর 355 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ তাআলা বলেন, আমি বাল্যকাল থেকে দেখেছি এমন একজন ইবাদতকারী যার কথা আমার এখনও স্পষ্টভাবে মনে আছে, বলেন যে নামাজ অবস্থায় তাকে একটা বিচ্ছু, আমরা বিচ্ছুদের অনেক সময় ভয় পাই, বলেন যে আমি দেখলাম যে ওই মহিলা নামাজরত অবস্থায় একটি বিচ্ছু তাকে 40 বার কেটেছে, কিন্তু তার অবস্থায় একটুও পরিবর্তন হলো না, একবার দুবার নয় 40 বার ওই বিচ্ছু তাকে দংশন করেছে, ওই বিচ্ছু তাকে কামড় দিয়েছে, কিন্তু এরপরও ওই বিচ্ছু তাকে কেটেছে, 40 বার কাটার পরেও তার কোনো পরিবর্তন হলো না। যখন সে নামাজ শেষ করলো তখন আমি বললাম, আম্মা এই বিচ্ছুটি আপনি কেন সরালেন না? উত্তর দিলেন, পুত্র তুমি এখনো শিশু, এটা কিভাবে উপযুক্ত ছিল যে আমি তো আমার রবের কাজে মশগুল ছিলাম, নিজের কাজ কিভাবে করতে পারি। আল্লাহ বললেন যে আমি আমার নিজের কাজ কিভাবে করতে পারি, আমি তো আমার মাওলার কাজে মশগুল ছিলাম। সুবহানাল্লাহ। এই যে আমরা শুনলাম, এই নামাজ যেন আমাদেরকে সংশোধন করে, নামাজ যেন আমরা সেভাবে পড়তে পারি। আমরা হাদিসে মুবারকের মধ্যে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এইভাবে নামাজ পড়ো যে তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছে। যদি তুমি আল্লাহকে নাও দেখো, তোমার মনে এটা রেখো যে আমি আমার মাওলাকে না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখছে। সত্যি মদিনা জেনে দর্শকবৃন্দ, এই চিন্তা যেদিন আমরা মনে ধারণ করে নামাজ পড়তে পারবো, ওই দিন থেকে নামাজের লুৎফ, নামাজের মজাই আমরা আলাদা পাবো। যদি আমরা এই চিন্তা করে নামাজ পড়তে পারি, আমরা অনেক সময় নামাজ পড়ছি বা পড়েই যাচ্ছি, কিন্তু আসল যে লুৎফ, নামাজের যে মজা, নামাজের যে মিষ্টতা, নামাজের যে রুহানিয়ত আমরা কয়জন অর্জন করতে পেরেছি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার, সঠিকভাবে নামাজের প্রতি খেয়াল রাখার, জামাতের দিকে খেয়াল রাখার তৌফিক দান করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে কোরআন করিমের যে আয়াতে মুবারকা রয়েছে, ওয়ারকাউ মাআর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, এর অর্থ হলো জামাত সহকারে নামাজ পড়ো। কেননা জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার তুলনায় 27 গুণ উত্তম। সুবহানাল্লাহ। একাকীর থেকে 27 গুণ উত্তম হচ্ছে জামাতে নামাজ আদায় করা। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ পাক জামাত সহকারে নামাজ আদায়কারীদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নামাজ আদায়কারীদের, যারা জামাত সহকারে নামাজ পড়ে, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহ। আসুন একজন জামাতের আশিক এক আলিমের একটি ঘটনা আমরা শ্রবণ করি। তারিখে বাগদাদ এই কিতাবের মধ্যে ঘটনাটি উল্লেখ করেছেন হযরত মুহাম্মদ বিন সামা রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি 103 বছর যাবত হায়াত পেয়েছেন। তিনি প্রতিদিন 200 রাকাত নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এমনভাবে জামাতের সাথে নামাজ আদায় করার স্পৃহা এমন ছিল যে তিনি বলেন, লাগাতার 40 বছর পর্যন্ত আমার একবার ব্যতীত কখনোই তাকবীরে উলা ছুটিনি। সুবহানাল্লাহ। 40 বছরের মধ্যে একবার ব্যতীত আমার কখনোই তাকবীরে উলা ছুটিনি। তাকবীর মানে প্রথম তাকবীর আমার ছুটিনি। যেই দিন আমার আম্মা ইন্তিকাল করেন, ওই দিন আমার জামাত ছুটে গিয়েছিল। তো আমি খেয়াল করলাম যে জামাত সহকারে পড়লে তো 25 গুণ সওয়াব পেতাম, সেই একাকী নামাজ আমি একা 25 বার আদায় করেছি। এরপর আমার একটু নিদ্রা আসলো, তো স্বপ্নে কেউ বলল, 25 নামাজ তো তুমি পড়ে নিয়েছো, কিন্তু ফেরেশতাদের আমিন বলার কি করবে। আল্লাহ। এই ঘটনার মধ্যে ফেরেশতাদের আমিন কথাটা এসেছে। জামাতে সূরা ফাতিহার পর নিচু আওয়াজে আমিন বলা হয়ে থাকে। আমরা আমিন বলি জামাতে ইমামের পিছনে। তো আমিনের অর্থ হলো কবুল করুন, আল্লাহ আপনি কবুল করুন। ফেরেশতাদের মুখে আমিনের বলার কথা আর কি বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন এভাবে বলবে, তখন তোমরা আমিন বলো। যার আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এইভাবে আমিন বলার কথা বলা হয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত ফজিলত আল্লাহ পাক আমাদের জামাত সহকারে নামাজ আদায়ের মধ্যে রেখেছেন। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ করিম। গত পর্বে আমরা জামাতের ব্যাপারে মাদানী ফুল শ্রবণ করেছি, আজকে আমরা শ্রবণ করেছি ইনশাআল্লাহ করিম। আমরা নামাজ তো পড়ব, অবশ্যই জামাত সহকারে মসজিদে আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। যারা আজকের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।